সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির, তুমি সকল পীরের পীর তুমি যে রোশন জমির। খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর, খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান ফয়জানে বরাবির এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং বরাবরের মতো আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে মুবাল্লিগগণ রয়েছেন, নাতখা রয়েছেন, ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমরা মানকাবাত শুনবো গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির, এবং আমরা মুবাল্লিগগণের কাছ থেকে ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত একটি হাদিসে পাক শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পড়ল না। প্রিয় ইসলামী ভাইরা, অনেক সময় আমরা এমন রয়েছি, এমন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আলোচনা হয় তখন আমরা দরুদ শরীফ পড়ি না। যেমন এখন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক বলছি, তো যারা আপনারা শুনছেন আপনাদের উপর জরুরি হচ্ছে যে আপনারা সেটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। তো সবসময় স্মরণ রাখবেন, যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক শুনবেন দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। যখন কোনো কিতাব পড়বেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন আসবে তখন দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। আসুন আমরা বরকতের জন্য একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পীর পীরানে পীর শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন কর্ম কারামত নিয়ে আলোচনা করে আসছি এই অনুষ্ঠানে, এবং অনেক মাদানী ফুল আমরা শ্রবণ করছি এবং সেই অনুযায়ী আমরা আমল করারও চেষ্টা করছি। তো আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে, গোসে পাকের কারামত। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে একটি মানকাবাত শুনি। জি ইমরান হোসেন ভাই।
আউলিয়াদের গর্ব তুমি গোসে আজম দস্তগীর, গোসে আজম জিলানি, গোসে আজম জিলানি, গোসে আজম জিলানি, গোসে গোসে আজম দস্তগীর, গোসে আজম দস্তগীর, হাশরের ময়দানে দেখে বলবে উঠে, হাশরের ময়দানে দেখে বলবে উঠবে, মারহাবা শুধু মারহাবা ইয়া গাউসে আজম দস্তগীর, آزم دستاغی غوثِ آزم دستاغی غوثِ آزم دستاغی غوثِ آزم دستاغی عطارِ باشنا مرون جنو ہے مدینا عطارِ باشنا مرون جنو ہے مدینا دیا کر تار پرتی یا غوثِ آزم دستغیر غوثِ آزم دستغیر غوثِ آزم دستغیر غوثِ آزم دستغیر غوثِ آزم دستغیر
মাদান চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মানকাবত শ্রবণ করছিলেন। আসুন আমরা আলোচনার দিকে ফিরে যাই। আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সদ্দিয় মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ, আপনাকে শুভেচ্ছা মাদান চ্যানেলের অনুষ্ঠানের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরো আছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারিফ ভাই। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে গৌসে পাকের কারামত। তো কারামত, এটি সাধারণত আমরা যেটাকে অলৌকিক ক্ষমতা বলা হয়, তো এটা সাধারণত বুজুর্গানে দীনের কাছ থেকে প্রকাশিত হয়ে থাকে। তো কারামত সম্পর্কে আমরা আজকে কিছু জানতে চাইব যে সাধারণত আমরা বুজুর্গ বললে, কোনো আল্লাহর ওলি বললেই মনে করি তার কাছে অনেক কিছু কারামত থাকবে, তিনি আকাশে উঠবেন, তিনি পানির উপর চলবেন, এটা সেটা অনেক কিছু আমরা শুনে থাকি, তো যে কিতাবে পড়ে থাকি অনেক সময়। তো আজকে আমরা কারামত সম্পর্কে শ্রবণ করব। কারামত জিনিসটা কি, কারামত কাকে বলে, এ সম্পর্কে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ অনেকগুলো মাদানী ফুল আপনারা শ্রবণ করতে পারবেন। আমি প্রথমে গোলাম ইসলাম ভাইয়ের কাছে যাব। গোলাম ইসলাম ভাই, কারামত কাকে বলে, এই জিনিসটা কি?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রাশেদ ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, তো আপনি যেটা প্রশ্ন করেছেন রাশেদ ভাই, সেটা হচ্ছে কারামত বাহারে শরিয়ত কিতাবের মধ্যে রয়েছে। কারামত ওটাকে বলে যেটা সাধারণত আমাদের বিবেকের মধ্যে এটা বুঝে আসে না, সেটাকে হিলাফে আদত বলা হয়, যেটা আমরা সহজে আমাদের আকল বলেন বিবেক বলেন এটা মেনে নেয় না, এটাকে বলা হয় কারামত। তো এটা কারামত তখন বলে যদি কোনো ওলি থেকে এটা প্রকাশিত হয়, তখন এটাকে কারামত বলে। আবার এটা যদি
বাংলা অর্থটা যদি একটু আমাদেরকে বলবেন।
এটাও এক প্রকার অলৌকিক ঘটনা কারামতটাও, যেহেতু কারামত এটা আসলে এসেছে ওইখান থেকে যে আমরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে আমার হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কেন নবীদের জন্য মুজিজা এটা শর্ত রয়েছে।
জি,
মুজিজা, তো মুজিজা এটা নবীদের জন্য প্রকাশ করাটা অবশ্যই জরুরি। কেন মুজিজা যখন প্রকাশ করবে তখন মানুষদেরকে ধর্মের প্রতি আনা অনেকটা সহজ হয়ে যায়।
এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন,
জি জি,
পাথরকে বলেছেন যে কলমা পড়ার জন্য,
যে এভাবে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তো অসংখ্য মুজিজা রয়েছে।
জি,
পাশাপাশি অন্যান্য যারা নবী রয়েছে, যেমন হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা আমাদের কোরআনে মসজিদের মধ্যে রয়েছে যে লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যেত,
জি স্বভাবে আমরা জানি সেই,
জি, এটার পাশাপাশি আমার ঈসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে কি করেছেন,
জীবিত
করেছেন,
কোরআনে পাকে আছে,
কোরআনে পাকের মধ্যে রয়েছে, এটা হচ্ছে যে মুজিজা।
জি,
এর পাশাপাশি ওলিয়া কেরামদের জন্য কারামত দেখানোটা এটা জরুরি নয়।
আচ্ছা,
এটা হচ্ছে একটা ওলিয়া কেরামরা প্রকাশ করে না,
জি,
আর ওলিয়া কেরামদের থেকে যেটা প্রকাশ পেয়ে যায় অলৌকিক ঘটনা, এটা হচ্ছে নবী করিম আলাইহিস সালাম, যেমন আমাদের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা উম্মত ওলির মর্তাবার মধ্যে পৌঁছে গিয়েছেন, ওলির মকামের মধ্যে পৌঁছেছেন, তো এটা হচ্ছে মুজেজার একটা কি প্রতিরূপ বলা যায়।
ঘটনা তো একই যেটা নবীর মাধ্যমে প্রকাশিত হয়েছে, অলৌকিক ঘটনা আবার নবীর আল্লাহর ওলিদের মাধ্যমে প্রকাশিত হয়েছে,
ঘটনা একই, কিন্তু যখন ওলির মাধ্যমে উম্মতের মাধ্যমে এটা প্রকাশিত হবে তখন এটাকে কারামত বলা হয়, আর নবীর মাধ্যমে যখন প্রকাশিত হবে এটাকে মুজিজা বলা হয়। আর নবীরা হচ্ছে মাসুম, এরা হচ্ছে নিষ্পাপ, আর ওলিরা মাসুম নয়, এরা হচ্ছে মাহফুজ।
মাহফুজ
মাহফুজ মানে এদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে রক্ষা করেন, গুনাহ থেকে হিফাজতে রাখেন, এই জন্য ওলিয়ে কেরামরা হচ্ছে মাহফুজ।
মাহফুজ
এটা হচ্ছে কি রয়েছে মুজিজা আর কারামতের মধ্যে, এটা হচ্ছে পার্থক্য।
অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে যে কোনো একটি অলৌকিক ঘটনাকে, অলৌকিক যদি কোনো একজন ওলির মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটাকে আমরা কারামত বলে থাকি, আর যদি নবীর মাধ্যমে যদি প্রকাশিত হয় সেটা মুজিজা। মাশাআল্লাহ। আচ্ছা গোলাম, আমি কামাল ভাইয়ের কাছে যাবো। জি কামাল ভাই, যে অনেক সময় যে আমাদের হুজুর বলেছেন যে প্রথমে বলে দিয়েছেন কারামত জিনিসটা আসলে মানুষের বোধগম্য হয় না, তো সেই জিনিসটা কেন বোধগম্য হয় না, এটা যেটা কোরআনে পাকে রয়েছে এটা সম্পর্কে কিন্তু আমরা সাধারণ মানুষ এরপরও আমাদের বুঝে আসছে না, তো আমাদের এই সম্পর্কে কি জ্ঞান থাকা উচিত বা আমাদের ধারণাটা কিরকম থাকা হওয়া উচিত?
বাস্তব কিভাবে কারামত বুঝে আসবে যেটা স্পষ্ট মানুষের আকলে আসবে না।
জি,
এক যেমন এই ধরনের একটা কারামত আছে, বড়বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, উনি একবার ওয়াজ করতেছে, নসিহত করতেছে, ওনার নসিহতের মধ্যে সাধারণত 70,000 মানুষ কি হতো ওনার কারামতের মধ্যে আছে। দেখুন আমরা 20 জন 30 জন 100 জন যদি ওয়াজ করি বা 200 জন, বয়সটা সবার কাছে যায় না,
জানে মাইক লাগে,
মাইক লাগে, সাউন্ড সিস্টেম লাগে।
জি,
কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কারামত দেখেন, সামনে বসা লোক যেভাবে শুনতেছে, 70,000 পিছনে যে আছে সে সম পরিমাণ শুনতেছে।
জি,
এটা মানুষের বিবেকে কিভাবে আসবে?
জি,
এই অলৌকিক ঘটনা কখনো মানুষের আকলে বিবেকের মধ্যে ধরবে না, এই জন্য এগুলাকে কারামত বলা হয়।
আচ্ছা,
বড়বীর আব্দুল কাদের জিলানির সমকালে তৎকালীন যুগে যত ওলি আল্লাহ যতখানে ছিল, উনি যখন নসিহত করতেন যে যেখানে থাকতো ওই সমবেত স্থানে নাই, অন্য কোথাও আছে, অন্য কোন শহর আছে, উনিও বায়ানটা ওখান থেকে বসে শুনত। এখন এখন যদি আমি কাউকে, এখন আমি কারো বিল্ডিং এর দুইতলায় আছি, পাঁচতলায় যদি কথা বলতে চাই মোবাইলের মাধ্যম লাগে বা টেলিফোনের মাধ্যম লাগে, নাহলে কথা কিভাবে সম্ভব? কিন্তু বড়বীর আব্দুল কাদের জিলানি কোথায় বাগদাদে বয়ান করতেছে আর কোথায় মনে করো অন্য শহরে ওই ওলি আল্লাহ বসে শুনতেছে, সাধারণ মানুষের বিবেক আসবে না। কারামতের সংজ্ঞাটা যেটা আকলে ধরবে, কারামত হক এটা স্বাভাবিক ওলি আল্লাহ থেকে প্রকাশ পেয়ে থাকে, এটাকে ইনকার করার কোন সুযোগ নাই। এই জন্য যেমন আমি বলি, বড়বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জিন্দেগীর যদি আপনি 90 বছরের জিন্দেগি দেখেন, প্রতিদিন বেশিরভাগ হতে কারামতে আছে
প্রকাশ পেয়েছে,
স্বাভাবিক, কারণ ওনার প্রতিটি মুহূর্তে কারামতের চলনে এই বহি প্রকাশ। যেমন উনি একবার বয়ান করতেছে, অনেক মানুষ বৃষ্টি পড়তেছে,
আচ্ছা
তো স্বাভাবিক বৃষ্টি বলে মানুষ তো এদিক সেদিক হয়ে যায়, এদিক সেদিক শুরু হয়ে গেল, তো বড়বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলতেছে আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ এই মানুষগুলা তোমার জিকিরের জন্য জমা হয়েছে, বৃষ্টির কারণে এরা ডিস্টার্ব, মানে এই ধরনের একটা
সমস্যা হচ্ছে যা। জি,
এই শুধু একটা বলে না, বৃষ্টি বন্ধ করে তো কিছু বলে নাই, মানে বৃষ্টির কারণে এদের তোমার জিকিরের মধ্যে কি হচ্ছে
সমস্যা
হচ্ছে, এই ধরনের
উঠে
চলে যাচ্ছে, সাথে সাথে ওই জায়গা পরিমাণ যতটুকুর মধ্যে মানুষ ইস্তেমার মধ্যে বনার বয়ান শুনতেছে, ওই সম পরিমাণ জায়গায় বৃষ্টি পড়তেছে না, কিন্তু আর বাইরে বৃষ্টি পড়তেছে, কোন উপরে সাথী নেই, এটা বিবেকে কিভাবে আসবে, এটা আকলে কিভাবে ধরবে মানুষকে, এটাই তো কারামত। কারামত হক এটা ওলি আল্লাহ থেকে প্রকাশ পেয়েছে, এটা তাকে হবে, এখানে ইনকার করার অস্বীকার করার কিছুই নেই।
মাশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে আমরা শুনেছি আল্লাহ তাআলা যদি কোন তার বান্দাকে কোন একটি অলৌকিক ঘটনার মাধ্যমে, অলৌকিক ঘটনা তার মাধ্যমে প্রকাশিত করতে চায়, তাহলে সেখানে আমাদের কিছু করার নাই, অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে এবং এটাকে বিশ্বাস করতে হবে। আচ্ছা গোলাম ইসলাম ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে কারামত এটা কি হাদিস এবং কোরআন দিয়ে, কোরআনের মধ্যে কি আছে কিনা, বা এটা সম্পর্কে সাধারণ মানুষের যেটা চিন্তা ভাবনা যে অলৌকিক ঘটনা এটা কি হাদিসে পাকে আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে তো হয়েছে অনেক কিছু, কিন্তু পরবর্তী বুজুর্গান কেরামের সম্পর্কে যেরকম হবে এটার ব্যাপারে কোনো কিছু?
রাশেদ ভাই যখন, আমাদের কামাল ভাই যখন বলতেছে না এই ঘটনা, তখন আমি বলতে চেয়েছিলাম, আমি এখন বলতেছি, আসলে কোরআনে মসজিদের মধ্যে কেন থাকবে না, আমরা সবাই জানি যে হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ওনার যে উজির ছিল আসিফ বিন বারকিয়া, উনি মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলার আগেই কি করেছেন, ওই বিলকিসের সিংহাসনটা
এনে দিয়েছেন,
হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে পাকে নিয়ে এসেছেন। তো এটা তো কোরআন মসজিদের মধ্যে রয়েছে এই কারামতটা, এটা তো আরো আমার নবীর যারা আগে ছিল এদের
অস্বীকার করা হয় তাহলে
কোরআনকে অস্বীকার করা হচ্ছে।
আসিফ বিন বারকিয়া তো ওলি আল্লাহ, এত বড়, এটা প্রায় 40 গজ লম্বা, 40 গজ প্রস্থ, এত বিশাল একটা বিলকিসের সিংহাসন, দেখেন স্বাভাবিক একজন মানুষ কতটুকু ওজন উঠাইতে পারে, 1 টন 2 টন,
1 টন তো উঠাতে পারবে না হুজুর,
এটা হতে পারে উঠাতে পারে 5 টন
এরকম,
আর বিলকিসের সিংহাসনটা কত বড় মনে করে, একটা বিল্ডিং 80 হাত লম্বা, 40 গজ প্রস্থ, এত বড় একটা সিংহাসন, এটাকে চোখের ফলকে উঠিয়ে নিয়ে আসা তো মানুষের আকর্ষণ না, সেটাই তো কেরামত। তো কেরামত কে অস্বীকার করা মানে আল্লাহর কোরআন কে অস্বীকার করা, এখানে অস্বীকার করার কোন স্কোপ নাই,
মাশাআল্লাহ। যেটা আসলে গোলাম ইসলাম আপনার কাছ থেকে জানতে চাইছিলাম,
যেমন আমি এই বিষয়ে কামাল ভাইয়ের সাথে আরেকটা জিনিস আমি মিলাচ্ছি, সেটা হচ্ছে কোরআন করিমের মধ্যে 3 নম্বর পারা সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াতে মোবারকা রয়েছে, 73 নম্বর আয়াত, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আমার আল্লাহ তাআলা কোরআনে মসজিদের মধ্যে ইরশাদ করতেছেন, যার সারমর্ম আমি আরজ করতেছি এই ধরনের, যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে অনুগ্রহ এটা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা যাকে চায় এটা কি করে তাকে দেয়। এটা কোরআনে মসজিদের মধ্যে রয়েছে, এটা কারো অস্বীকার করার সুযোগ নাই। আমরা যেহেতু মুসলমান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা কোরআনকে মেনে নিয়েছি, আমাদের ইসলাম শব্দের অর্থই তো এটা না, ইসলাম তো যুক্তি দেখে না, ইসলাম হচ্ছে মেনে নেওয়ার, নামই হচ্ছে ইসলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের মধ্যে যা আমার আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে পয়গামগুলো পৌঁছিয়েছেন, আমরা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেহেতু আমরা মুসলমান, এবং মুসলমান হচ্ছে তারই নাম যে মেনে নেয়, এ খোঁজাখুঁজি করে না। কোরআন করিম আমাদেরকে ইরশাদ করেছেন এটা করেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন এরকম করেন, তো এটাতে আমাদের চোখ আমাদের আকল সবকিছু বন্ধ, বুঝে আসুক না আল্লাহর
বন্ধু, আল্লাহর ক্ষমতা বলে এরা অলৌকিক ঘটনা ঘটায়
আল্লাহ তাআলা বলে যায়, জি
এটা তো ইনকার করার কোন।
আচ্ছা এটা জানতে চাচ্ছি গোলাম হোসেন ভাই, যে প্রশ্নটা যে কারামত না থাকলে ওনাকে কি আল্লাহর ওলি বলা যাবে না, যে আল্লাহর ওলি হতে হলে কি কারামত থাকতে হবে, যেরকম আপনি নবীদের ব্যাপারে বলেছেন যে নবীদের যিনি নবী হবেন ওনার মর্যাদাটা আবশ্যক, অবশ্যই মর্যাদা থাকতে হবে, কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারে কি এরকম যে কোন একজন আল্লাহর ওলি উনি ওনার অবশ্যই কারামত থাকতে হবে, অথবা না হলে উনি আল্লাহর ওলি হতে পারবেন না?
রাশেদ ভাই আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটা বলবো, যে যার কাছে কোনো কারামত নাই ইনি যে ওলি নয় এরকম কোনো কিছু না,
জি
কিতাবের মধ্যে এটা রয়েছে যে এমন এমন ব্যক্তি রয়েছে, ওলি রয়েছে, উনিও জানে না যে উনি ওলি, কারামত তো প্রকাশ তো দূরের কথা, যিনি ওলি উনিও জানে না যে উনি কি বিলায়েতের মকামের মধ্যে রয়েছে,
কারণ কোন আমল কখন বান্দাকে আল্লাহর মাহবুব বানায় দেয়, তো আমল কখন কার তা আল্লাহর দরবারে মকবুল হয়ে যায় কেউ জানে না, আর এটা স্বাভাবিক অনেক আছে এই ধরনের যে নিজেও জানে না আল্লাহর ওলি, আল্লাহর ওলির জন্য কারামত সত্য না।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, খুবই সুন্দর আলোচনা যে আল্লাহর, আমরা আমাদের মধ্যে অনেকের এরকম ধারণাটা থাকে যে আল্লাহর ওলি হলে তিনি অনেক ওনার কারামত থাকতে হবে, তিনি আকাশ উঠবেন।
মনে করে আল্লাহর ওলি হতে হলে
আকাশ উঠতে হবে, উনি যেটা বলবে সেটা হয়ে যাবে, ওনার জন্য সাথে সাথে বৃষ্টি বর্ষণ হবে। হ্যাঁ, এটা অবশ্যই না, কারামত অবশ্যই সত্য এবং কিছু কিছু আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ তাআলা সেই ক্ষমতা প্রকাশিত হয়ে থাকে, কিন্তু এমন নয় যে কারামত যিনি আল্লাহর ওলি হবেন তাকে কারামত দেখাতে হবে। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আবারই আমাদের আবারও আমাদের আলোচনায় ফিরে আসবো। আসুন, কয়েকটা কল এসেছে, আমরা কলগুলো শুনে নিই। জি দর্শক, আমাদের কি বলছেন? শুনুন। জি,
আমি ঢাকা থেকে বলছি।
জি,
আজকের অনুষ্ঠান ফয়জানের বড় ভিড় প্রচারিত হচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। আজকে যে বিষয় নেওয়া হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক মোবাল্লিক এবং কলা কৌশলীদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। জি, পরবর্তী কল।
আমি মোহাম্মদ মতিন ওমান থেকে বলতেছি।
ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই শোনাবো। আপনাকে মোবারকবাদ যে আপনি আমাদেরকে ওমান থেকে ফোন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। জি,
আমি হচ্ছে লালমনির হাট পাটগ্রাম থেকে, আমার নাম হচ্ছে মোহাম্মদ মমিনুল হাসান। আমার অনুষ্ঠানটা দেখে আমার খুবই ভালো লাগে। এইভাবে যদি আমরা ইসলামী প্রচার করতে তাহলে অবশ্যই আমরা এদিকে ফিরে আসবো। অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগতেছে দেখে।
জাজাকাল্লাহ, শুকরিয়া। জি, কারামত আপনি বলেছেন, তো এরকম কি আরো কোন কারামত বা অলৌকিক ক্ষমতা, অলৌকিক ঘটনা গোসাবাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে প্রকাশিত হয়েছে? দর্শক সুন্দর হয়েছিল,
কারামতের আসলে শেষ নেই। ওলিয়াল্লাহদের কারামত এটা উনাদের জন্য একটা কি স্বাভাবিক বিষয়।
আচ্ছা,
এখানে একটা জিনিস, বড়বি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আমলে লোকদের আল্লাহ ওলিদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মুসিবতে পড়লে তাদের কাছে যাওয়া, বিপদে তাদের মাধ্যমে দোয়া করা, এটা বড়বি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর তৎকালীন যুগের অভ্যাস শুরু থেকে ছিল, তাদেরও ছিল, এখনো আছে ইনশাল্লাহ, কেমন পর্যন্ত থাকবে
ইনশাল্লাহ।
একবার আসলা নদী, যে নদীটা মশহুর, ওই নদীর মধ্যে বন্যা পানি বাড়তে শুরু করলো। লোকেরা স্বাভাবিক বন্যার ভয়ে কার না নাই, সুনামি আসলে সব তো মনে করো একদম মুহূর্তে বড়বি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে আসলো। দশলা নদীর মধ্যে পানি বেড়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, কিছু করার একটা জিনিস, একটা খেয়াল করা দরকার। বিপদ আসছে, অলি আল্লাহর কাছে দুয়ার জন্য হাজির গেছে। কিনারা জানা যে বড়বি আব্দুল কাদের জিলানি যদি হাত উঠায় বা কিছু একটা করে তাহলে বন্যা দূর হয়ে যাবে, কারণ আল্লাহর অলিগণ আল্লাহর মকবুল প্রিয় বন্দা, ওনারা যেটা বলে আল্লাহ কবুল করে। তো বড়বি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কি করলেন, নিজের লাঠি মোবারক নিয়ে দশলা নদীর কিনারা গেলেন। নিজের লাঠি যেটা ব্যবহার করতেছে, ওই লাঠি নদীর কিনারায় মাটির মধ্যে গেড়ে দিলেন, বললেন এই পানি এ পর্যন্ত থাকো, আর বাড়িও না, অর্থাৎ আর বাড়ার দরকার নাই, এ পর্যন্ত থাকো। পানিকে বললো যে ওনার কথা বলার দেরি, পানি কমতে দেরি নেই, সাথে সাথে পানি কমতে শুরু হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে বড়বীর আব্দুল কাদের জিলানির একটি কথা এটা নদীও বুঝে, কারণ যারা আল্লাহর হয়ে যায় খুদার জগতের সবকিছুও তাদের হয়ে যায়।
মাশাআল্লাহ,
দেখেন কারো কাছে যাওয়া, মুশকিলাত থেকে সাহায্য চাওয়া, এটা জায়েজ কাজ, ভালো কাজ, আর ওলিয়াল্লাহদের উসিলে যে মুশকিল দূর হয় আমরা এখান থেকে বুঝতে পারি।
এটা থেকে আসলে আমাদের একটি অনেক বিরাট একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, যে আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়ে থাকি, সেখানে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকি তাদের উসিলা নিয়ে, যে একজন আল্লাহর মকবুল ওলি যেখানে শুয়ে আছেন সেখানে তো অবশ্যই রহমত নাজিল হয় এবং সেখানে দোয়া কবুল হয়ে থাকে।
কেনই হবে না, আমি রাশেদ ভাই একটু বলতেছি, কামাল ভাই যখন বলেছেন আমার গোসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা যখন লাঠিটা রাখলেন ওই দজলা নদীর ইয়ার মধ্যে, সাথে সাথে পানি কমে গিয়েছে, তো এটা কেন হবে না? এটা কামাল ভাই হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, যে হাদিসে কুদসির মধ্যে রয়েছে, যার আমি সারমর্ম আরজ করতেছি, যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করতেছেন আর হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা ফরজ ফরজের উপর আমল করতে করতে আমার কাছে চলে আসে, আমার নৈকট্য অর্জন করে। এর পাশাপাশি যখন নফল আরো আদায় করতে থাকবে আরো কাছে চলে যাবে, আরো নৈকট্যে চলে যাবে আল্লাহ তাআলা, এবং এ পর্যন্ত হয়ে চলে আসবে যে আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রিয় বানিয়ে নি। এরপর যখন ওই বান্দা মকামে মহব্বত আল্লাহ তাআলার মকাম যেটা মহব্বতের স্থানে পৌঁছে যাবে, তখন আমার আল্লাহ তাআলা বলতেছে কি আমি তার কান, তার চোখ, তার মুখ, তার অন্তর, তার হাত, তার পা হয়ে যাই। ও যখন কোনো কিছু শুনে দেখে বলে তখন এগুলো আমি বলি। কেনই আমার গোসাবাকের কথা দরিয়ায় শুনবে না?
মাশাআল্লাহ, দামন, উনাদের সঙ্গ, উনাদের উসিলা, উনাদের জিয়ারত, মাজার, এটা একজন মানুষের জন্য তার জীবনের জন্য একটা বড় নিয়ামত।
কারণ এটা কোরআনে কারিমের মধ্যে রয়েছে, আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন ওয়াকুনু মাআস সাদিকিন,
জি,
সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এটার দ্বারা তাফসীর কারকগণ বলতেছেন সাদিকিন দ্বারা বোঝাচ্ছে এটা আল্লাহ তাআলার ওলিয়ে কামিলিন যারা ইনাদের সঙ্গ অবলম্বন করার জন্য আমাদেরকে কোরআনে নির্দেশ হচ্ছে। তো আমরা কেনই যাব না?
এখানে আরো জিনিস আছে, যেমন বড়পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখেন।
জি,
উনি নফল ইবাদত ছাড়া রাত রাত জেগে জেগে করতেন, নন স্টপ, ইশারে রুজুবি ফজর নামাজ পড়তেন। তাহলে আল্লাহর মকবুল বান্দা যারা হয়, আল্লাহর ওলিগণ যারা হয়, তারা তাদের হায়াতকে, তাদের জিন্দগিকে, তাদের সময়কে অনর্থক নষ্ট করে না। যত বেশি পারে আল্লাহর ইবাদত, রিয়াজত, নফল ইবাদতের মধ্যে নিজের হায়াতকে বিয়ায়
এবং আল্লাহ তাআলাকে রাজি করে। মাশাআল্লাহ কামাল ভাই, আবার আপনার কাছে আসবো। এর আগে আমাদের কাছে কয়েকটি কল এসেছে, আমরা কল গুলো শুনে নিই। জি,
আমি
ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দোনো জাহানে কামিয়াবি নসিব করুক, আমাদেরকে নসিব করুক। জি, পরবর্তী কল।
ফায়জানে বড় পীর অনুষ্ঠানটা দেখছি আমরা এখন নিয়মিত দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমরা বলতে গেলে যতক্ষণ আমরা জাগ্রত থাকি বেশিরভাগ সময় চ্যানেলটা দেখি সবাই মিলে।
জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আরো একটি এসএমএস আমাদের কাছে এসেছে। আসসালামু আলাইকুম, তিনি বলছেন যে আমি মোহাম্মদ মানিক হুসাইন, মানিকগঞ্জ ঘিউ থেকে। আপনাদের অনুষ্ঠান আমার এবং পরিবারের অনেক ভালো লাগে। আমাদের ঘরে আগে অনেক অন্যান্য চ্যানেল চলতো, আজ আমাদের ঘরে শুধু একটি চ্যানেল চলে, সেটা হচ্ছে মাদানী চ্যানেল বাংলা। মাশাআল্লাহ, মারহাবা। এর মাধ্যমে আমরা নামাজি হয়েছি এবং মুখে দাঁড়িয়ে রেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের উদ্দেশ্যই হচ্ছে ইসলামকে প্রচার করা এবং মানুষ যেন আল্লাহমুখী হয়ে যায়, মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হয়ে যায়। তো আজকে আমাদের বিষয় হচ্ছে গোসু পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে আমরা আলোচনা শুনছি এবং আরো শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা একটি এর ফাঁকে একটি গোসু পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মানকাবাত শ্রবণ করে নিই।
বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, দরবার জি আসে তোমার বগদাদ ওয়ালা মুর্শিদ, দরবার জি আসে তোমার বগদাদ ওয়ালা মুর্শিদ, মনের বাসনা পূর্ণ হয় বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ। দরবার তোমার যে অভাগা হয়ে যায় উপস্থিত, দরবার তোমার যে অভাগা হয়ে যায় উপস্থিত, সুপ্রসন্ন ভাগতার বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ, বগদাদ ওয়ালা মুর্শিদ। কবর হাশর পীর তোর ভয় থাকবে কেন মুরি, কেন মুরিদের শুনি গেলেন লাতখাব বাগদাদ ওয়ালা মুর্শিদ, শুনি গেলেন লাতখাব বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ, বাগদাদ ওয়ালা মুর্শিদ।
আচ্ছা গোলাম হোসেন ভাই, আমি আপনার কাছে যেতে যাচ্ছি যে সাধারণত আমাদের আমাদের সমাজের মধ্যে একটা জিনিস ইয়া হয় যে যে অনেকে নামাজ দোয়া পড়বে না, হ্যাঁ, শরীয়তের কোনো ধারই ধারবে না, লম্বা চুল রাখবে, দাড়ি রাখবে এবং বুঝতে পারছেন আলকাল্লা পড়বে, তারা বলবে যে না না ওটা না, দাড়ি রাখা সুন্নত অনুযায়ী, তো আপনাকে দাড়ি রাখতে হবে, সুন্নত অনুযায়ী চুল রাখতে হবে, সবকিছু তো আল্লাহ এবং তার রসুলের সুন্নত মোতাবেক করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু কিছু লোককে এমন পাওয়া যায় যারা যাদেরকে দেখলে তো আপনার হয়তো ঘৃণা লাগবে, ঘৃণা লাগবে। যেমন একজন মোবাল্লিককে যদি আপনি দেখেন, একজন একজন আলিম সাহেবকে যদি দেখেন, তার ইমামা শরীফ, তার পোশাক দেখে তো আপনার আপনার ইচ্ছে করবে যে তার কাছে যাওয়ার, কিন্তু এইসব লোকগুলার সামনে তো মানুষ যেতেই চায় না, এদেরকে দেখে ঘৃণা প্রকাশ করে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা বলে থাকে যে আমরা এখন শরীয়ত তরিয়ত আমাদের প্রয়োজন নেই, আমরা এখন মারিফতে পৌঁছে গেছি, তরিকতে পৌঁছে গেছি, আল্লাহ তাআলাকে পেয়ে গেছি। এখন একজন মানুষ আল্লাহ তাআলার বন্ধু যখন আমরা বলছি তাকে, তো সে যখন আল্লাহ তাআলা যত নিকটবর্তী হবে সে তো তত সুন্দর হবে, বা তাকে দেখলে মানুষের আকৃষ্টতা বাড়বে, বেড়ে যাবে, আকৃষ্টতা হবে, বাড়বে তার প্রতি। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এরকম যে শরীয়ত এবং তরিকত এই জিনিসটা কি আলাদা, বা কেউ তরিকতে পৌঁছে গেলে আল্লাহ তাআলাকে পেয়ে গেলে আল্লাহর ওলি হলে তাকে কি শরীয়ত মানতে হবে না, বা শরীয়তটা শুধুমাত্র যারা লো ক্লাসের মুসলমান রয়েছে তাদের জন্য?
হযরত মুফতি আমজাদ আলী আজমি আলাইহির রহমা, যে আমার আলা হযরত আলাইহির রহমার খলিফা, যিনি বাহারে শরীয়ত কিতাব লিখেছেন,
জি,
উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন যে একটা হচ্ছে শরীয়ত এবং মারিফত। অনেকে বলে থাকে, আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা বেশিরভাগ আমাদের সমাজের মধ্যে চলতেছে, বলতেছে আমরা মারিফতের মধ্যে আছি, শরীয়তের মধ্যে নাই। কিন্তু হযরত মুফতি আমজাদ আলী আজমি আলাইহির রহমা উনি বলতেছেন শরীয়ত বিতর্কিত অভ্যন্তরীণ বিষয় হচ্ছে মারিফত,
জি,
মানে যেটাকে বাতিনি অংশ বলা হয়, শরীয়তের বাতিনি যেটা, এটা হচ্ছে মারিফত। তো শরীয়ত এবং মারিফতের মধ্যে কোনো ভেদাভেদ নাই। শরীয়ত হচ্ছে প্রকাশ্য বাহ্যিক বিষয়টাকে বলা হচ্ছে শরীয়ত, আর ভিতরের গত বিষয়টাকে বলা হচ্ছে মারিফত, এটাই পার্থক্য। আর যারা এরকম শরীয়তের ধার ধারবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, তো এরা তো ওলি হতে পারবে না। ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে উনাকে প্রথমত আলেমে দিন হতে হতে হবে। আলেমে দিন ছাড়া কোন ব্যক্তি, কোন বান্দা আল্লাহ তাআলার ওলি হতে পারবে না। কেন? একজন মুরুক্ষ ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলাকে চিনতে পারবে? আল্লাহ তাআলা মারিফত, মারিফত মানে কি? মারিফত হচ্ছে চিনা জানা, এটাকে বলা হয় মারিফত। যার কাছে এলমই নাই, ধর্মীয় এলম নাই, এলমে দিন নাই, এ আল্লাহ তাআলাকে কিভাবে চিনবে? তো এটা কোন শিক্ষা প্রতিষ্ঠানে হলে হোক, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে হোক বা কারো সঙ্গ নিয়ে হোক, তাকে আলিম হতে হবে। আর যে আলিমের জন্য হচ্ছে উনি ওলি হতে পারবে, এলম ছাড়া কোনো ওলি হতে পারবে না। আর যার কাছে ধর্মীয় এলমটা চলে এসেছে, ইলমে দিন চলে এসেছে, সে তখন এটা বলতে পারবে না আমি শরীয়ত মানি না, এটা কোনোদিন বলতে পারবে না। এ অবশ্যই শরীয়তকে মেনে নিবে। আর একটা বিষয় এখানে রয়েছে, আপনি যেটা বলেছেন দাড়ি চুল লম্বা করার ব্যাপারে, হ্যাঁ, এটা আমাদের সমাজের মধ্যে কিছু আছে, ওলির মধ্যে একটু প্রকারভেদ রয়েছে। মজুজুব বলে তাকে অনেকে, মজুজুব হচ্ছে ইনি অনেক সময় বেহোশ অবস্থায় থাকে, অর্থাৎ দুনিয়ার হালতে দুনিয়ার অবস্থায় উনি থাকে না, উনাকে বলা হয় মজজুব। যে উনার এটা জেহেন থেকে চলে যায়, এটাকে মজজুব বলি বলে থাকে। তো অনেক সময় উনি নামাজ পড়ে না, কিন্তু ওনার থেকে কারামত সাবেত হয়েছে, কারামত প্রকাশ পাচ্ছে। তো এদের ব্যাপারে বলা হচ্ছে হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, আমার আল্লাহ হযরত আলাইহি রহমা মলফুজাতে আল্লাহ হযরতের মধ্যে এটা মুফতি আজম হিন্দ আলাইহি রহমা লিখেছেন যে তিন ব্যক্তির ইয়াকি হয় না ওই আপনার, এরা যদি এই মরফুউল কলম বলা হয়েছে, কলম কি হয় লিখে না, কলম বন্ধ থাকে, অর্থাৎ তাদের মধ্যে কোন শরীয়তের হুকুম বিধান
তাদের গুনাহ লেখা হয় না, বা
গুনাহ লেখা হয় না, কোন হুকুম প্রযোজ্য হয় না। যেমন এক নম্বর হচ্ছে যারা ঘুমায়, কোন ব্যক্তি ঘুমিয়ে গেল তখন তার মধ্যে কোন শরীয়তের হুকুম তার কাছে প্রযোজ্য না। নাম্বার দুই হচ্ছে নাবালিক ছেলে, অর্থাৎ এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই,
আচ্ছা তার কিছু লেখা হবে না,
কিছু কোন গুনাহ লেখা হবে না।
আচ্ছা,
আর নাম্বার তিন হচ্ছে যারা এইরকম মজজুব, যারা যাদের বিবেক বুদ্ধি তেমন কি নাই, এখন যে এই কি কাজ করতেছে এটাও জানে না,
জানে না,
এদের জন্য মরফুউল কলম বলা হয়েছে, এরা এনাদের জন্য শরীয়তের কোন বিধান প্রযোজ্য না।
এখন এখন এদেরকে ফলো করা যাবে না, এদেরকে নকল করা যাবে না,
আচ্ছা
এদের অনুসরণ করা যাবে না।
আচ্ছা
হ্যাঁ হ্যাঁ,
আরেকটা বিষয় কামাল ভাই আমি এখানে অ্যাড করতেছি, যারা সত্যিকার আল্লাহর ওলি হবে এরকম হোক, এরা নামাজ না পড়ুক, এরা কিন্তু শরীয়তের কোন বিরোধী করবে। মজিজু বলি চিনার একটা উপায়ের মধ্যে এটাও রয়েছে, এরা কোনদিন নামাজের মধ্যে আপনার ব্যাঘাত সৃষ্টি করতে চাইবে না।
জি,
কেন এরাও চাইবে শরীয়ত অনুযায়ী।
কমল ভাই আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে আমি যে ক্যাটাগরির কথা বলেছি, ওদের তো হুঁশও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, মানুষের কাছে ধান দাও করতে পারে, টাকাও চায়, সবকিছু টাকাও চিনে, সবকিছু চিনে, খাবারও খায় তারা, কিন্তু নামাজ পড়ে মনে করেন মক্কা এবং মদিনার মধ্যে। যদি তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি নামাজ নামাজ পড়ছেন না কেন, বলে আমি ফজর নামাজ পড়ি মক্কা শরীফে, যোহরের নামাজ পড়ি মদিনা শরীফে, জি
আল্লাহ,
কিন্তু খাবারটা কিন্তু সে এখানে খায়।
জি, একজন মুসলমান নর নারী যারা প্রাপ্ত বালে গেছে, হুঁশ আকল সব আছে, এত নামাজ পড়তে হবে, এখন এই নামাজ বিহীন কিভাবে, আমি পড়বো না, এটা তো গুমরাহি।
কামাল ভাই আমাদের ইমানের পরে স্থান হচ্ছে
নামাজ,
নামাজ।
জি,
আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে নামাজ আদায় করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিসে মুবারকার মধ্যে এটাও বর্ণিত রয়েছে, যার সারমর্ম এরকম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত
নামাজ পড়তে পড়তে,
নামাজ পড়তে পড়তে, অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাসুম,
নিষ্পাপ,
নিষ্পাপ,
নবীদের সর্দার,
নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইবাদতের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। এরা মাসুম হওয়া সত্ত্বেও ইবাদতের মধ্যে লেগে থাকতেন, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা তো মাসুম, মাসুম তো মা কি বলেন এটাকে,
অনেক
মাহফুজের মধ্যেও পড়তেছি না, আমরা তো গুনাহগার বান্দা, তো আমাদের কেমন ইবাদত করতে হবে। এর পাশাপাশি কামাল ভাই আমরা কিছুক্ষণ আগেও হাদিসে মুবারকা আপনি বলতেছেন, বুহারী শরীফের হাদিসে মুবারকা, এটার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছে ফরজ
ইবাদত করতে করতে আমার মকবুল আমার নফল আছে, ইবাদত সেরে ভাই দেখো চুল রাখেন আল্লাহর হুকুমে মরা মানুষকে চিন্তা করে, ওনাদের চরিত্রের মধ্যে নামাজ আছে, রোজা আছে, ইবাদত আছে, হক হালালি আছে, মারামারি নাই, কারো থেকে যুদ্ধবরি জুলুম করে কিচ্ছু নাই, পুত পবিত্র মনে করো, শুধু এটাই আছে মেসেজ তাদের জিন্দেগি, মানুষের উপকার করা, মানুষের বিপদে এগিয়ে আসা, মানুষের দুঃখ দূর করে দেওয়া, মানুষের সহযোগিতা করা, ফিরে নেওয়া না। বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে যে আসতো তাকে নিত, যে আসতো যে যা চাইত, এটা হচ্ছে ওলিয়ারাদের জিন্দেগি।
কামাল ভাই এটা হচ্ছে আমি রাশেদ ভাইও বলেছেন কিছুক্ষণ আগে, যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা ইনারা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, সমস্ত ওলিয়ে কামিলিন যারা আছে এরা আমাদেরকে এটা শিখিয়েছেন, আমার নবীকে ফলো করার, আমার নবীর সুন্নতকে আমল করার। যেভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদত রিয়াজত করেছেন, মানুষের উপকার করেছেন, যেটা কামাল ভাই আমাদেরকে বলতেছে, যে বলতেছে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলার দরবারে কেউ ফিরে যেতেন না, তো এটা তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার এটা এমন দরবার, এখান থেকে কেউ ফিরে যেত না। এটা আপনারা রিওয়ায়েতের মধ্যে পড়েছেন বা শুনেছেন যে একবার এমন এসেছে, দিতে দিতে এমন হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে, আরেকজন মানুষ এসেছেন, কিছু ছিল না, তখন বলেছেন আপনি ওই দোকানে যান, আমার নামে বাকি করে আপনি নিয়ে যান।
আল্লাহু আকবার।
তো এটা হচ্ছে আমার নবীর শান। তো আমার নবীকে ফলো করতেছে কারা?
ওলিয়ে
কারামরা। তো আমার ওলিদের সরদার হচ্ছে আমার বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। তো উনার দরবার থেকে কেন কিভাবে
না একজন তো আমার
বরফির দরবারে সুর আসছে এই আব্দালে যায়।
জি,
তো ওলি আল্লাহদের সুবতে যাওয়া মানে নেককার হওয়া, বেনামাজি হওয়া না। অলি আল্লাহদের সুবতে যাওয়া মানে পুত পবিত্র হওয়া, মদ জাঞ্জা খাওয়া তো না। অলি আল্লাহদের দরবারে যাওয়া মানে তাদের সুবতে যাওয়া মানে গুনাহ থেকে বাঁচা, শরীয়ত বিধি কাজ করা তো না। অলি আল্লাহদের দরবারে যাওয়া দরকার একজন মানুষের, অবশ্যই যাওয়া দরকার, বারবার যাওয়া দরকার, যে কোনো মুসিবতে পড়লে যাওয়া দরকার, উসিলা দিয়ে দোয়া করা দরকার, সব দরকার। কেন? অলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আর ওদের মাধ্যমে আমাদের মুশকিলাত ইনশাআল্লাহ দূর হবে।
বলা হচ্ছে কোন ব্যক্তি যদি কোন সফরের মধ্যে যায় বা কোন জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, উনি পথ হারিয়ে ফেলেছে।
এটা কি হাদিসে পাক?
হাদিসে পাকের মধ্যে, হিসনে হাসিন কিতাবের মধ্যে রয়েছে। উনি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছে, কাউকে পাচ্ছে না আমাকে একটু রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। তো বলা হচ্ছে আপনি এভাবে আহ্বান করেন, আইনুনি ইয়া ইবাদাল্লাহ, যারা এভাবে বলবে, এটা হাদিসে মুবারাকা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যারা এভাবে বলবে তো তাদের জন্য সাহায্যের ব্যবস্থা হয়ে যাবে। বলতেছে তো এখানে এটার বিভিন্ন সরা করেছেন উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বলতেছে আব্দাল এসে আপনাকে সহযোগিতা করতে পারে, অথবা কোন মুসলমান জিন এসে আপনাকে সহযোগিতা করতে পারে, রাস্তা দেখিয়ে দিতে পারে, বা আল্লাহ তাআলা চাইলে ফেরেশতা দ্বারাও আপনাকে সহযোগিতা করতে পারে। তো যাদের কাছে এই ওয়াসওয়াসাটা আসতে পারে ইনশাআল্লাহ তাআলা আশা করি
ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে আছেন, কয়েকটি কল এসেছে, আমরা কলগুলো শুনে নিই। জি
আমি মোহাম্মদ থেকে বলছি,
ছোট্ট একটি বন্ধু আমাদেরকে ফোন করেছেন, তিনি বলছেন যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা মান কাবাত হবে এটি, কোন অলির শানে কোন আমরা যদি না ইয়া পড়ি, কালাম পড়ি, সেটাকে মান কাবাত বলা হয়, আর যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়া হয় তখন সেটাকে নাদ বলা হয়, আর যখন আল্লাহ তাআলার শানে বলা হয় পড়া হয় তখন সেটাকে হামদ বলা হয়। তো এটা হচ্ছে মানকাবাত। ইনশাআল্লাহ আমরা শুনেছি, আবার শুনবো ইনশাআল্লাহ। আমাদের কাছে কয়েকটি SMS এসেছে, একজন লিখেছেন, ভাইয়া কেমন আছেন, আপনাদের প্রোগ্রামটা দেখছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে দাঁড়িয়ে দেখেছি, মাশাআল্লাহ, মোবারক আপনাকে। জি, একজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম, আমি গাইবান্ধা থেকে বলছি, আমার মা আপনাদের মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক, আমি মার ঘরে যেদিন টিভি সেট আপ করে দিয়েছি তিনি ওই দিন থেকে শুধুই মাদানী আপনাদের এই অনুষ্ঠানগুলোই দেখে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দোনো জাহানের কামিয়াবি নসিব করুক। অবশ্যই মাদানী চ্যানেল দেখবেন, মাদানী চ্যানেল দেখাটাও ইবাদত বলেছেন ওলামায়ে কেরাম, কেননা এখানে সবসময় সুন্নতে রসুল, আল্লাহ তাআলার পাক কালাম এবং ইলমে দ্বীনের ইলমে দ্বীন শিখানো হয়। তো এটা অবশ্যই সওয়াবের একটি মাধ্যম, অবশ্যই দেখবেন। এবং আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম, আমি ওমান থেকে বলছি, মোহাম্মদ সাহাবউদ্দিন, আপনাদের অনুষ্ঠান আমরা দেখছি এবং চাই সময় দেখি সময় পেলে, অবশ্যই দেখবেন এবং সময় করে দেখবেন, শুধু সময় পেলে দেখবেন না, আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে। এবং একজন বলেছেন যে, আসসালামু আলাইকুম, আমি গৌসে পাকের শানে একটি মান কাবাত, তিনি নাম দেখেছেন, এটা হবে মান কাবাত, শুনেছি, শুনতে চাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা ইনশাল্লাহ মাঝে মধ্যে মান কাবাত শ্রবণ করব। তো একটি জিনিস আমি আসলে কামাল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, কামাল ভাই, যে আমরা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন পুরো দুনিয়াটা আমার হাতের তালুর উপর, এরকম যেরকম একটি সরিষার দানা, এটা নিঃসন্দেহে একটি কারামত, অর্থাৎ তুমি দুনিয়ার সবকিছু সম্পর্কে ওনার, আল্লাহ তাআলা ওনাকে যেই ক্ষমতা দান করেছেন সেই ক্ষমতার বলে তিনি দেখে থাকেন। এই জিনিসটা যে সাধারণত আমি এক আমার যে ইয়াটা আর কি, যে অনেকে হয়তো আমাদের মনে যদি অসহস আসে, আমরা যদি মোবাইলটা যদি একটু হাতে নেই হয়তো আমাদের বুঝে চলে আসবে এই মোবাইলটার মধ্যে আমাদের হাতের তালুর মধ্যে সবকিছু কি হয়ে গেছে। যদি বিজ্ঞানে এমন একটি জিনিস আমাদেরকে কি করতে পারে, এখন আমি এসএমএস পড়লাম, আমার একজন ভাই আমাকে এসএমএস পাঠিয়েছেন, জি কোথায় ওমান থেকে, তাই না? তো এখন গোসবাক রহমতুল্লাহ তাআলা এটা যদি একজন মানুষ তৈরি করেছেন, তাই না, একজন বিজ্ঞানী তৈরি করেছেন, এখন গোসবাক রহমতুল্লাহ তাআলাকে তো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। জি আমরা সে
ব্যাপারে একটা ঘটনা আছে,
জি জি,
আসলে ওলি আল্লাহরা এমন, তারা ক্ষমতার বলে মানুষের ভিতরে বাইরে গড়ে কি আছে সব বলতে পারে।
আচ্ছা,
এরকম ঘটনা আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজে বলে, যদি আমার মুখে শরীয়তের থালা না থাকতো,
জি,
তাহলে তোমরা নিজ নিজ ঘরে কি খাও কি জমা রেখেছ আমি সব বলে দিতাম।
আচ্ছা,
শরীয়তের থালা আছে বিদ্যা আমি বলতেছি না, তাহলে আমি সব জানি, আমি সব বলে দিতাম। কেমন? তোমরা সবাই, অর্থাৎ বক্তমূল যেখানে সবাই, তোমরা সবাই আমার সামনে কাছের বোতলের নিয়ে, মানে কাছের একটা বোতল আছে না,
ভিতরে সবকিছু দেখা যায়,
বাইরের কাজটাও দেখা যাচ্ছে, ভিতরে কি আছে এটাও দেখা যাচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে, আমি ঠিক তেমনি তোমাদের সবকিছু জানি। এবার চিন্তা করেন, আল্লাহ তাআলা উনাকে কত ক্ষমতা দিয়েছে, নাহলে গড়ে কি আছে এটাও জানে, এবং কি অন্তরে কি আছে এটাও জানে, কার অন্তরে কি হচ্ছে। এরকম ঘটনা আছে, অনেকে আসছে কষ্ট করার জন্য, শতজনের মতো বাগদাদের বড় বড় আলিম সাহেব বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আইছে, সবাই প্রশ্ন করবে, বড় পীর আব্দুল কাদের জিলানী জবাব দেবে রহমতুল্লাহ আলাই। যখন সবাই আসছে, বড় পীর আব্দুল কাদের জিলানির শরীর থেকে এমন একটা নূর বের হয়েছে যে নূর তজল্লি সবার কাছে গেছে, এখন সবাই গিয়ান যেন কোথায় হারা গেছে, সবাই বলতো যে আমার আমি কি প্রশ্ন কি গিয়ান যেন আমি কে গেছি, মানে
নিথর হয়ে
যায়, কিচ্ছু নাই। যখন বড় পীর আব্দুল কাদের জিলানি আবার সবাইকে এক একজনকে গলা লাগাচ্ছে আর প্রশ্নের জবাব দিচ্ছে, ওরা বলতেছে তখনই আমরা আমাদের জ্ঞানকে আবার পুনরায় ফেরত পেয়েছি। কেমন হুকুমত দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী, এইগুলো সত্যি এমন যেটা মানুষের বিবেক আসবে না, এটাই তো কারণ মানুষের আকল, এটা কেমনে সম্ভব, একটি রশ্মির নূরের কারণে সবার ইলমটাকে কবজে করে নেওয়া, আবার দিয়ে দেওয়া, এটা কিভাবে সম্ভব?
ভিতরে বাতিন অভ্যন্তরীণ বিষয় জানা, কিতাবের মধ্যে বলা হচ্ছে ওলিয়ে কেরামরা লোহে মাহফুজ এটা দেখে থাকে।
আচ্ছা,
লোহে মাহফুজ যেখানে যেখানে সবকিছু লেখা রয়েছে ওটা ওলিয়ে কেরামের চোখের সামনে বলা হচ্ছে, একজন মানুষ এটা তো সামান্য
সামান্য ব্যাপার। জি জি,
আচ্ছা
জি, অবশ্যই নিঃসন্দেহে গোলাম ইসলাম, আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে গোসবাক, আমরা সাধারণত একটি ঘটনা অনেক প্রসিদ্ধ যে গোসবাক রহমতুল্লাহ তাআলাহি একসাথে ওনার 70 জন মুরিদের কাছে তিনি গিয়েছেন,
ইফতার করেছেন একসাথে,
ঘটনাটা যদি মাদানী চ্যানেল দর্শকদের জন্য বলতেন।
আসলে আমার গোসবাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য এটা কোনো বিষয় না, যেটা আমাদের কামাল ভাই আগে বলে দিয়েছেন, এটা এনাদের জন্য স্বাভাবিক একটা ব্যাপার। কেন ওই কারামতের প্রকারের মধ্যে এটাও রয়েছে, ওলিয়া কেরামদের জন্য পুরো দুনিয়াটা এক কদমের রাস্তা, আমরা একটা কদম দিলে যেরকম এক পা এরকম ফেললাম, যেভাবে ঠিক পুরো ওলিয়া কেরামদের জন্য পুরো দুনিয়াটা শুধু এরা এক কদম দিলে আর কি নাই, পুরো দুনিয়াটা এনাদের জন্য স্থায়ী হয়ে যায়, ভ্রমণ হয়ে যায়। তো এটা আমার গোসপাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা, আমরা ফয়জানে বড় পীর বলতেছি, আমার গোসপাকের শান কেমন হবে, ওটা বলা হচ্ছে পুরো দুনিয়া এক কদমের রাস্তা হচ্ছে, এটা হচ্ছে ওলিয়া কেরামদের নিম্নস্তরের যেটা মর্যাদা রয়েছে, নিম্নস্তরের ওলি উনার এই অবস্থা। তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা ওলিদের সর্দার, উনি যখন বলেছেন এটা সমস্ত ওলিয়া কেরামদের কদম,
জি
এই ওলিয়া কেরামদের সমস্ত ওলিয়া কেরামদের খাদের মধ্যে আমার কদম রয়েছে, সাথে সাথে আমার আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা, উনি একটা জঙ্গলের মধ্যে উনি ইবাদতরত অবস্থায় ছিলেন, উনি সাথে সাথে ওই আওয়াজটা ওনার কানের মধ্যে পৌঁছে গিয়েছে। আমার গোসপাক রহমতুল্লাহ তাআলা বলেছেন কোথায়, বাগদাদের জমিনের মধ্যে উনার, তখন আমার ইয়া ছিল খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা, এই একটা জঙ্গলের মধ্যে ছিল, উনি বলতেছে ইয়া গোসে পাক রহমতুল্লাহ তাআলা, আপনার কদম তো আমার খাঁদের মধ্যে রয়েছে, পাশাপাশি আমার মাথার মধ্যে, আমার চোখের মধ্যে। এটা শুধু আমার খোয়াজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা না, ওই সময়কার যত উলিয়ে কেরাম ছিল সবার কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গিয়েছে।
আচ্ছা,
তারা সাথে সাথে লব্বাইক বলে
গ্রহণ করে,
এটা গ্রহণ করে নিয়েছে।
আচ্ছা,
তো এটা শুধু আবার আমার গোসবাগ রহমতুল্লাহ তাআলার যারা সমসাময়িক ওলি এরা না, ইনার এদের আগেও যারা ওলি একরাম অতিবাহিত হয়ে গিয়েছেন এরাও এটা সুসংবাদ দিয়েছেন যে বাগদাদের জমিনের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আসবেন, এমন একজন ওলি কামিল আসবেন জিনার চর্চা কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। তো আমরাও ইনাদের কি করতেছি সমর্থন করি, আর ইনি বাগদাদের জমিনের মধ্যে এভাবে এটা এলান করবে, তো আমরাও ইনার এলানের মধ্যে লব্বাইক বলবো।
মাশাআল্লাহ,
মানে আমার গোসবাগ রহমতুল্লাহ তাআলার আগে যারা ওলি একরাম অতিবাহিত হয়ে গিয়েছেন এরাও আমার গোসবাগকে অনেক মহব্বত করে।
মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস জানতে চাচ্ছি, সাহাবী এবং ওলি ওনাদের মধ্যে পার্থক্যটা, মর্যাদার পার্থক্যটা যদি একটু মানান জানেন দর্শকদের জন্য বলতেন।
আসলে সাহাবী হচ্ছে যিনি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনি হচ্ছে
সাহাবী।
আর ওলি হচ্ছে তো ওলির মকাম আরো অনেক পরে, তো সাহাবি হয় এটা আমার নবীর শান, আমার নবীর শান, আমার আল্লাহ তাআলা কেমন দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে সাহাবি কোন আমল দিয়ে সাহাবি হতে পারে না।
আচ্ছা,
সাহাবি হচ্ছে আমার নবীর সোহবতের কারণে, আমার নবীকে দেখার বরকতে, এটাই হচ্ছে সাহাবি,
সাহাবি
আমল না। ওলিয়ে কেরাম তো অনেক সময় আমলের কারণে বেলায়েত পেয়ে থাকে,
জি,
কিন্তু সাহাবায়ে কেরাম,
মাশাআল্লাহ,
আর সাহাবায়ে কেরাম হচ্ছে নিশ্চিত জান্নাতি। যেমন আমরা শুনে থাকি হযরত ওয়াইদ কারনি রহমতুল্লাহি তাআলা আলাইহি,
জি,
যদিও উনি আমার নবীর জমানার মধ্যে ছিলেন কিন্তু আমার নবীর সাক্ষাৎ পাই নাই, জাহিরি ভাবে পাই নাই সাক্ষাৎ, তো যার কারণে উনাকে খায়রু তাবেঈন বলা হয়, তাবেঈনদের মধ্যে শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ,
কিন্তু সাহাবীর মর্যাদা
দেয়া হয় নাই শুধু না দেখার কারণে। আল্লাহ,
কেন আমরা সাহাবীর যদি আমরা সংজ্ঞা দেখি তো সাহাবি তাকে বলা হয়, এখানে কোনো আমলের কথা বলা হয় নাই, ইমানের পরে, ইমান আনার পর, আমার নবীর উপর ইমান আনার পর, মুসলমান হওয়ার পর, আমার নবীকে যারা দেখেছেন এবং দেখার পর আমার ইমানের হালতে উনি ইন্তেকাল করেছেন, উনি সাহাবীর মকাম পেয়ে গিয়েছেন।
মাশাআল্লাহ।
যেমন এটা আমরা আরেকটু এভাবে বুঝতে পারি, যেমন কেউ যদি ফজরের ওয়াক্ত চলে গিয়েছে,
আচ্ছা,
ফজরের ওয়াক্ত চলে যাওয়ার পর উনি যদি ইমান এনেছেন, আমার নবীর সাথে দিদার হয়েছে, এবং জোহরের ওয়াক্ত আসার আগে আগে যদি ইন্তেকাল হয়ে যায়,
জি,
কোনো আমল করতে পারে নাই,
জি,
কিন্তু উনি সাহাবীর মর্যাদা, আর ওনার সমপরিমাণ কোনো ওলি পৌঁছতে পারবে না।
আল্লাহু আকবার,
এটা হচ্ছে আমার নবীর সাদকা।
আল্লাহু আকবার।
তো সাহাবী, এই জন্য এখান থেকে আমাদের একটা জিনিস এটাও শিক্ষণীয় রয়েছে, কোন সাহাবীর সম্পর্কে, আমার নবীর কোন সাহাবীর সম্পর্কে আমাদের মুখ দিয়ে যাতে কোনো খারাপ শব্দ বের না হয়, এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয়। আমলের কারণে কেউ সাহাবী হতে পারে না, ওটা হচ্ছে আমার নবীর বরকত,
নবীদের দেখার কারণে।
আর এনারা হচ্ছে নিশ্চিত
জান্নাতি,
জান্নাতি
ইনাদের শানের একটা বেহরমতি হয়, এই ধরনের লফজ আলফাজ বলার ইজাজত, অনুমতি বলা যাবে না।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদান চ্যানেল দর্শক শ্রোতা, এদিকে আমাদের একটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সাহাবি এবং ওলি এটা ভিন্ন বিষয়, এবং সাহাবির মর্যাদা পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের ফিউজাত নসিব করুক, আমাদেরকে আল্লাহর ওলিদের ফিউজাত নসিব করুক, তাদের পথে চলে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার তৌফিক দান করুক। জি কামাল ভাই,
আসলে এখানে বড় বিরাদুল কাদের জিলানির কারামত সম্পর্কে যেটা আলোচনা, এটা হবে না কেন?
জি,
দুনিয়ার ইতিহাসে এমন একটা বাচ্চা আছে,
জি,
যে জন্মের প্রথম দিন থেকে রোজা রাখছে,
জি,
আছে নাকি
এরকম
একজন সারা আর কিও আছে পৃথিবীর ইতিহাসে বাগদাদের জমিনের জিলান শহরের একজন বাচ্চা সারা, একজন লোক সারা দুনিয়ার ইতিহাসে নাই যে আজকে জন্ম নিয়ে আজকে রোজা রাখা, আর উনি মার গর্ভ থেকে ওলি এই জন্য মার গর্ভ থেকে বের হয়ে রোজা রাখছে, উনি হচ্ছে আমাদের বড় বীর আব্দুল কাদের জিলানী।
মাশাআল্লাহ।
তো চিন্তা করে আর করার বিষয়, আমরা কার মুরিদ, আমরা কার জিকির করতেছি, কার গুণগান গাইতেছি, উনি কে? মানুষ বালে খাওয়ার পরে রোজা রাখে, অনেকে বা সাত বছর আট বছরে রাখে, প্রথম দিনে লাগাতার ৩০ রোজা কেমন কথা, কেমন কারামত বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। এই বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ এত বড় মর্তবা মর্যাদা যা যা পেয়েছেন, তার মূল যেটা সেটা হচ্ছে আমার নবীর ইত্তেবা, আল্লাহ রসুলের অনুসরণ, খৌফ ইলাহি, এই জিনিসগুলা উনাকে কি করে দিয়েছে উচ্চ মর্যাদায়। অর্থাৎ উনি নিজেকে, নিজের জিন্দগিকে আল্লাহর ইবাদতের জন্য যাকে বলা হয় ফানা, যেমন লবণ সমুদ্রে গেলে ফানা হয়ে যায়, আবার জন্ম কিন্তু সমুদ্র পানি দেখে, যখন সমুদ্রে যায় ফানা হয়ে যায়। আল্লাহ বড়বীর আব্দুল কাদের জিলানীকে যে হায়াতটা দিয়েছে তাকে আল্লাহর কাজে ব্যয় করে দিয়েছে, আল্লাহ দেওয়া হায়াতটাকে।
কারণ ভাই আপনি বলেছিলেন ওই যে আমার গোসা পাক রহমতুল্লাহ তাআলা ঈশা রুজু দিয়ে কি করেছেন ফজরের নামাজ আদায় করেছেন, কিন্তু এটা এক বছর দুই বছর নয়, ৪০ বছর। তাহলে বোঝা যাচ্ছে ওনার হায়াতটা কিভাবে
এখানে যারা বলে ওলি আল্লাহরা আমাদের মতো বা এটা ওটা বা, আমি তাকে বলবো একটা রাত উজু রাখতো বাবা, এক রাত সম্ভব? ইশারের সময় মনে করো সাড়ে ৭টায় জামাত পড়লাম, সাড়ে ৫টায় আবার ফজরের জামাত, এই দীর্ঘ টাইমটা একজন ব্যক্তি কি উজু রাখা?
আসলে সবচাইতে বড় কারামত হচ্ছে তো নিজের কোন একটি আমলের উপর ইস্তেকামত পাওয়া, অটল থাকা, তাই না, লেগে থাকা। যেমন হযরত জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন ব্যক্তি গেলেন, আমার যতটুক মনে পড়ছে যে উনি বললেন যে আমি শুনেছি যে আপনি তো আল্লাহর ওলি, তা আপনার কোন কারামত দেখার জন্য এসেছে। দেখলো উনি কয়েকদিন থাকার পর সেখান থেকে ফিরে আসলেন, তো হযরত জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন চলে যাচ্ছেন? উনি যে হুজুর আপনার নাম তো অনেক জায়গায় অনেক প্রসিদ্ধ, কিন্তু আপনার তো কোনো কারামত আমি দেখলাম না, তাই আমি চলে যাচ্ছি অন্য জায়গা থেকে ফয়জাত নিব। তখন হযরত জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ তাআলা ওনাকে একটি কথা বললেন যে আপনি কি আমাকে এরকম দেখেছেন যে আমার কোনো সুন্নত, আমার কোনো নফল শরীয়ত বিরোধী কোনো কাজ দেখেছেন, কোন সুন্নত নফল আমার থেকে ছুটে গিয়েছে? তিনি বললেন জি না আমি দেখিনি। তাহলে তিনি বললেন যে এর চাইতে বড় কারামত কি হতে পারে? আসলে সত্যিকার অর্থে যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে নিয়মিত পড়া, সেটা তো অনেক বড় কারামত, সুন্নতের উপর আমলের মধ্যে অটলতা অটল থাকা অনেক বড় কারামত।
কিতাবের মধ্যে রয়েছে রাশেদ ভাই আল ইস্তিকামাতু ফাওকাল কারামাত,
জি
এটা ইস্তিকামত যেটা স্থায়িত্ব যেটা, এটা কারামতেরও অনেক ঊর্ধ্বে।
আচ্ছা,
আবার অন্য আরেকটা রেওয়ায়েতের মধ্যে কিতাবের মধ্যে এভাবে রয়েছে যে স্থায়িত্ব থাকা কোনো আমলের উপর,
জি
এটা হাজার কারামত চাইতে
উত্তম।
তাহলে হবে না কেন?
জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দর মাদানী ফুল শ্রবণ করছি যে কোন কাজের মধ্যে অটল থাকা সেটা হচ্ছে কারামতের চাইতে উদ্দে বলা হয়েছে এবং অনেক উপরে বলা হয়েছে। তো আমাদেরকে সর্বদা আল্লাহ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অনুযায়ী চলা উচিত এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর ধারাবাহিকভাবে আমল করা উচিত। আসলে আমাদের কলব, যেই আমাদের হার্ট যেটাকে বলি, হৃদয় যেটাকে কলব, কল্পের আবিধানিক অর্থ হচ্ছে পরিবর্তনশীল বস্তু, একটা মাংসের টুকরা এই কল্প বা হার্টকে, এটা আসলে সবসময় পরিবর্তন হতে থাকে। এটা হয়তো যেমন এটাকে জি জি এটাকে বলা হচ্ছে, হ্যাঁ এটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে, যেরকম একটা তুলো বা আপনার একটা পাখির ছোট একটা পালক, এটা অনেক সময় বাতাসের মধ্যে যখন উড়ে তখন বাতাসে এদিকে যায় আবার এদিক থেকে বাতাস আসতে এদিকে যায়, এটা ধুলতে থাকে। আমাদের কল্পটা বলা হচ্ছে এরকম যে সবসময় পরিবর্তন হতে থাকে। অনেক সময় আমাদের ইচ্ছা করে যে আমরা শুধুই নামাজ ইবাদত বন্ধ করবো, আল্লাহকে ডাকবো, মানে অর্থাৎ একটা সিরিয়াস হয়ে যায় আমরা এগুলোর প্রতি। অনেক সময় অনেকদিন রোজাও রেখে ফেলি, হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে হচ্ছে, কিন্তু অনেকদিন এমন অবস্থা হচ্ছে যে আমরা নামাজের ক্ষেত্রে আমরা অলস হয়ে গেছি বা কোনো নেক কাজের মধ্যে
আবার
আমাদের অন্তত জি ছুটে যায়।
আসলে রাশেদ ভাই এটা আপনি যে শাব্দিকত্ব বলেছেন, আরো আমি আসান
জি জি জি
একটু যদি মাদানী চ্যানেলের দর্শক যদি এটা ফলো করে, আসলে কলম এটা আমরা ধরলে বুঝতে পারে কেমন নড়াচড়া করে, আমরা যদি এখানে একটু ইয়া করে সবসময় পরিবর্তন হতে থাকে সবসময়, এটা
জি
তো এই জন্য এটাকে কলম
বলা হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের সবসময় দোয়া করা উচিত, যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে কলবের পরিবর্তনকারী আমার কলবকে দীনের উপর স্থায়ী রাখো, স্থায়িত্ব দান করো। তো আমাদেরকে সবসময় দোয়া করা উচিত যে আমরা ইবাদত করছি বা চেষ্টা করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করার জন্য বা আমরা নেক কাজ করার জন্য চেষ্টা করে থাকি, তো সাথে সাথে দোয়া করা উচিত যাতে আল্লাহ তাআলা এই কাজের মধ্যে আমাদেরকে ইস্তেকামত দেন, অটল রাখেন, আমরা যেন অটলতার সাথে মৃত্যু পর্যন্ত এই কাজ করতে পারি। তো মাদানজনা দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ শুনছি ইনশাআল্লাহ আমরা একটি এখন মানকাবাত শ্রবণ করবো ইনশাআল্লাহ গোসাব পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে। আমাদের ইমরান হাসিন ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে মানকাবাত শোনাবেন। জি ভাইয়া,
سقينا البغداد يا شيخ الجيلاني شيئا لله يا عبد القادر سقينا البغداد يا شيخ الجيلاني شيئا لله يا عبد القادر سقينا البغداد يا شيخ الجيلاني যাকে তুমি আপন দর্শন দিয়েছো তুমি, সৌভাগ্যবশে যাকে তুমি আপন দর্শন দিয়েছো তুমি, এসে সকলে দিয়েছো তুমি, এসে সকলে দানা তুমি সাকিন আল বাগদাদ ইয়া শেখ আল জিলানি, নিতে শিপাই কামিলা দরবার, নিতে শিপাই কামিলা দরবারে এসেছে গুনাহের রোগিয়াশায়, নিতে শিপাই কামিলা দরবারে এসেছে গুনাহের রোগিয়াশায়, شيخ لله يا عبد القادر ساقينا البغداد يا شيخ الجيلاني شيخ لله يا عبد القادر ساقينا البغداد يا شيخ الجيلاني।
জি কামাল ভাই, আমাদের অনুষ্ঠানের প্রায় একদম শেষেই আমরা চলে এসেছি, তো মাদানী চ্যানেলের দর্শকদের জন্য আপনি যদি এই এই ব্যাপারে কি বলেন যে গোসাব পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কারামত আজকে আমরা বয়ান করেছি এবং বিভিন্ন মাদানী ফুল সম্পর্কে আমরা শ্রবণ করেছি, তো কারামত এই ঘটনাটা আমরা আপনাদের কাছ থেকে যে ঘটনাগুলো শুনেছি তার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি?
আমরা এটাই নিতে পারি, যদি আমরা চাই আমাদের পরিবার, হামদান, আমাদের পরিবেশ, গড় আল্লাহ এবং তার রাসূলের ইয়াদগারির মধ্যে থাকুক, জিকিরে ইলাহির মধ্যে থাকুক, তাহলে আমরা গড়ের মধ্যে মাদানী চ্যানেলকে সর্বদা অন রাখি, কারণ সুবত আসর করে। বড় বীর আব্দুল কাদের জিলানি ওনার তো কারামত অনেক, ওনার ফুফুরও কারামত অনেক, যেটা বলতে চাচ্ছি একবার বৃষ্টি হচ্ছে না বাগদাদে, অর্থাৎ ইরাকের মানে দুর্ভিক্ষ স্টাইল যেটা হয় সেটা আর কি, বৃষ্টি না,
অনাবৃষ্টি শুরু হয়েছে,
সবাই তৎকালীন লোক যারা সবাই বড় বীর আব্দুল কাদের জিলানির ফুফির কাছে আসছে,
আচ্ছা
একটু দোয়া করেন মিষ্টি হওয়ার জন্য, একটু দোয়া করেন। দেখেন মানুষের ভক্তি শ্রদ্ধা ওলি আল্লাহদের উপর আগোচিত এখনো আছে, ইনশাল্লাহ থাকবে, মুসিবতে বললে তাদের কাছে যাবে, উসিলা দিয়ে দোয়া করবে, ওনাকে বললো একটু দোয়া করেন, সবকিছু তো জোরে বুড়ে সরকার হয়ে যাচ্ছে, উনি কি করলেন ঝাড়ুটা নিলেন উঠানটা পরিষ্কার করে দিলেন,
উঠান উঠে জি
বললো মাওলা উঠোন পরিষ্কার করলাম পানির দরকার,
আল্লাহু আকবার,
দেখতে দেখতে মেঘ আসলো বৃষ্টি শুরু হলো,
আল্লাহু আকবার মাশাআল্লাহ। আসলে
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার পরিবারটা নেককারের পরিবার ছিল,
জি
ওনার মাকে যখন বিবাহ দেওয়া হচ্ছে বলা হচ্ছে,
যেটা আমরা শুনেছি,
তো ব্যাপার কি? আমরা আমাদের ঘরটাকে, আমাদের পরিবেশটাকে, আমাদের একে অপরের মধ্যে যদি আমরা সত্যিকার অর্থে রহমতে ইলাহির তাক মধ্যে থাকতে চাই, পেতে চাই, আল্লাহর রহমতের মধ্যে নিজেকে যদি সাজাতে চাই, তাহলে ইবাদতের বিকল্প নাই। আল্লাহ এবং তার রাসূলকে যেভাবে মহাব্বত করা দরকার, নিজের জান চাইতে, মাল চাইতে, বাই চাইতে, বই চাইতে, সব চাইতে বেশি ভালোবাসা, এটা দরকার। সাথে সাথে ওলি আল্লাহদের জিন্দেগীর তরিকা নকল করা মানে নিজেকে গুনাহ থেকে বাঁচানো সহজ হয়, এবং তাদের জীবনী দেখলে, তাদের মুসিবত দেখলে আমার মুসিবত তো কিছুই না। আমি তো তিন বেলা খাই, হয়তো এক বেলা খাই নাই, দুই বেলাতে খাইছি। উনার তো জঙ্গলে গাছ,
যে বরফে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সম্পর্কে আছে যে উনি অনেকদিন পর্যন্ত পাতা খেয়েছেন,
পাতা খেয়ে
এখন শরীরের রং পর্যন্ত সবুজ হয়ে গেছে।
দেখলে আমাদের জন্য এটা কি হয়,
অনুসরণীয়?
উনারা তো অনেক কষ্ট করছে, সর্বদা ধৈর্যের সবরের দৌলত ধরে রাখি, সুন্নতের উপর অটল থাকি, ওলি আল্লাহদের গুণাগান তাদের উসিলা দিয়ে দোয়া করতে থাকি, এবং আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা অনুসরণ যেভাবে চললে, শরীয়ত মোতাবেক নিজেকে গড়লে আল্লাহ খুশি হবে, ওইভাবে গড়ি
ইনশাআল্লাহ
উভয় জগৎ সুন্দর হবে।
মাশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দর একটি মাদানী ফুল শুনেছি, যে আমরা তো ওনাদের কারামত, আল্লাহর ওয়ালিদের কারামত শুনেছি, হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলাহির মহান কারামত গুলো শুনেছি। তো এ থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমরাও যদি আল্লাহ তালাকে রাজি করি, ইনশাআল্লাহ আল্লাহ তালাকে রাজি করার চেষ্টা করি, তাহলে হয়তো তাদের সাদকায় আমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা আরেকটি জিনিস বারবার হয়তো আমাদের মোবাল্লিকগণ বলে থাকেন, এই জিনিসটা যে ওনাদের কাছে কেউ এসেছেন বা ওনারা কোনো মুসিবতে পড়েছেন, পেরেশানির মধ্যে এসেছেন, ওনারা আল্লাহ তালার কাছে দোয়া করেছেন। তা আমাদের উচিত আল্লাহ তালার কাছে দোয়া করা সর্ব অবস্থায়। আপনি সুখে থাকুন, আপনি দুঃখে থাকুন, আপনি যেই অবস্থায় থাকুন না কেন, আপনাকে অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে। আপনি দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে অফুরন্ত দেবেন। দেখুন, আমরা তো দুনিয়াবী কোনো মালিকের কাছে যাচ্ছি না, আমরা এমন মালিকের কাছে হাত উঠাচ্ছি যিনি অর্থাৎ যিনি কুল কায়নাতের মালিক, যিনি রাজা বাদশাহদেরও মালিক, এবং যার কাছে কোনো কিছুর শেষ নাই, অফুরন্ত। তো তিনি আমাদেরকে ইনশাআল্লাহ দেবেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে গোলাম হোসেন ভাইয়ের কাছ থেকে একটি মাদানী ফুল শুনতে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। জি হুজুর, আপনি আমাদেরকে।
রাশেদ ভাই, আজকে আমাদের ফয়জানে বড় পীর রহমতুল্লাহ তাআলার এই অনুষ্ঠানের মধ্যে, যেহেতু আজকে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলার কারামত সম্পর্কে বলা হয়েছে, আমরা শ্রবণ করলাম, তো এখান থেকে আমরা একটা মেসেজ নিতে পারি, একটা বার্তা এটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা হচ্ছে স্থায়িত্বতা। আমরা আলোচনা করলাম যে আমরা অনেক সময় ইবাদত করি, নামাজ পড়ি, অনেক সময় হয়তো ছুটে যায়, অনেক সময় তাহাজ্জুদ আদায় করে থাকি, ছুটে যায়। আবার অনেক সময় আমরা কোরআনে করিমের তিলাওয়াত শুরু করি, এটাও আমাদের থেকে ছুটে যায়। দরুদে পাক পাঠ করতে থাকি মাদানী চ্যানেল দেখে, বা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায় এসে, বা মুবাল্লিগের সংস্পর্শে, কিন্তু দেখা যায় আবার কিছুদিন এদের সোহবত সঙ্গ যখন একটু ছুটে যায়, তখন এটাও বন্ধ হয়ে যায়। তো আমার কাছে একটা জিনিস এটা স্মরণে আসছে, যে হযরত ওয়াহাববি ইবনে মুনাববি, ওয়াহাব বিন মুনাববি রহমতুল্লাহ তাআলা আলাই, উনি বলতেছেন যে কাজটা ধারাবাহিক ভাবে, যে কোনো কাজ, আপনি যে কোনো কাজ যদি কেউ ধারাবাহিক ভাবে 40 দিন যাবত করে, কষ্ট করে হোক, যে কোনো ভাবে আমি এই কাজটা 40 দিন যাবত নিয়মিত করার চেষ্টা করে, সিরিয়াসলি নিয়ে নেয়, তো বলা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা ওই কাজটা তার জন্য অভ্যাসে পরিণত হয়ে যাবে।
আচ্ছা,
তো এই জন্য আমরা এই হযরত ওয়াহাব বিন মুনাববি রহমতুল্লাহ তাআলার মাদানী ফুলটা আমরা নিতে পারি। আমরা এই জন্য দাওয়াত ইসলামী এবং আমার আমির আহলে সুন্নাত আমাদের জন্য মাদানী ইনামাত দিয়েছে। আমরা যদি কষ্ট করে মাদানী ইনামাত 40 দিন একটু আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে ওই মাদানী ইনামাতের উপর আমল করা এটা আমাদের জীবনের একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর এটার উপর যদি আমরা স্থায়িত্বভাবে আমল করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব হয়ে যাব, আখিরাতের মধ্যেও কামিয়াব হয়ে যাব। আর যেটা আমার কামাল ভাই বলেছেন যে আমার নবীর অনুসরণ, যেটা আপনিও বলেছেন, আমার নবী থেকে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই এবং ওলিয়াই কামিলিনরা যে পথে চলেছেন, আমার আমির আহলে সুন্নাত মাদানী ইনামাতের মধ্যে আমাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী ইনামাতের উপর ভরপুর আমল করার তৌফিক নসিব করুন,
আমিন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা গোলাম হোসেন ভাইয়ের কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করেছি, যে তিনি বলেছেন যে ওয়াহাব বিন মুনাব্বির রহমতুল্লাহ তাআলা আলাইহি যেই বাণী, কোন কাজ যদি 40 দিন যদি আমরা ধারাবাহিক করতে পারি তাহলে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে সেটা আমাদের মধ্যে অভ্যাসে পরিণত হবে। তো আমাদের উচিত একটু চেষ্টা করে কষ্ট করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে করে যে কোনো কাজ আমরা করতে যখন করতে চাই, আমরা যখন অনেকে আমাদের কাছে অনেক সময় ফোন আসে যে হুজুর আমি নামাজ পড়তে যাচ্ছি কিন্তু কিছুদিন পড়ার পরে পারি না, হুজুর আমি ভালো চলতে যাচ্ছি জি ভালোভাবে চলতে যাচ্ছি কিন্তু আমি পাচ্ছি না, কি করব, দোয়া চাই। আসলে দেখুন দোয়াটা আপনার হাতেই, আপনার কাছে আছে, আল্লাহ তাআলা তো আপনাকে বলছেন তাই না, মানুষদেরকে বলে থাকেন সাধারণত কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। তো আমরা আমরা চেষ্টা করতে থাকি এবং আমাদের অভ্যাসগুলোকে আমাদের চরিত্রকে পরিবর্তন করার জন্য আমরা দোয়া যেন করতে থাকি, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদেরও ফায়দা হবে এবং আমরা আমাদের মঞ্জিলের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। দেখুন মানুষেরা দর্শক শ্রোতা, আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করা। তো এই দুনিয়াটা হচ্ছে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে আমরা আমাদের যে পাথেও আমরা ইবাদত বন্ধ করে আল্লাহ তাআলাকে রাজি করে যদি জান্নাত পর্যন্ত যেতে পারি তাহলে চির চিরন্তন যেটা সুখের ঠিকানা আমাদের জন্য হয়ে যাবে। তো এভাবে প্রতিদিন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আসবো 11 রবিউল সানি পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে। তো আপনারা পূর্বের সময় আমাদের অনুষ্ঠান যখন প্রতিদিন যেই সময় শুরু হয় সেই সময় ইনশাআল্লাহ আমরা আবারও উপস্থিত হবো আগামীকাল। সে পর্যন্ত আপনাদের শুভকামনা আমরা করছি। সাল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন, তুমি সকল পীরের পীর, তুমি যে রোশন জমিন। খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর, খুদা ভীরুদের প্রধান তুমি গোসে আজম দস্তগীর।